বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। صدق الله العلي।
বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিরা আমেরিকা এবং ইসরায়েলকে কোনো লক্ষ্যই অর্জন করতে দেয়নি, হামাস নেতাদের সঙ্গে বৈঠকে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। আরও তিন ইসরায়েলি বন্দীকে ছেড়ে দিল হামাস, বিনিময়ে মুক্তি পেলেন 183 ফিলিস্তিনি। ডক্টর ইউনুসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম, মন্তব্য প্রেস সচিব শফিকুল আলমে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। এবং দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি, নিজ আসনেও হেরে গেলেন কেজরিওয়াল, মোদী বললেন উন্নয়ন এবং সুশাসনের জয়। আসসালামু আলাইকুম, সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারবিশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল ওজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। গাজায় প্রতিরোধকামীদের মহান বিজয়ের জন্য ইরানের সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, আমরা গাজায় প্রতিরোধকামীদের বিজয়ের দিনগুলোর সঙ্গে ইসলামী বিপ্লবের বিজয়ের বার্ষিকীর মিলনকে একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করছি এবং আমরা আশা করছি এই মিলন জেরুজালেম এবং আল আকসা মসজিদের মুক্তির পথ প্রশস্ত করবে। বৈঠকে আয়াতুল্লাহ খামেনি গাজার শহীদদের, বিশেষ করে শহীদ ইসমাইল হানিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হামাস নেতাদের উদ্দেশ্যে বলেন, সর্বশক্তিমান মহান আল্লাহ আপনাদের এবং গাজার জনগণকে সম্মান ও বিজয় দান করেছেন। গাজাকে ইঙ্গিত করে তিনি পবিত্র কোরআনের একটি মহৎ আয়াতের উদাহরণ তুলে ধরেন, যেখানে বলা হয়েছে যে সম্ভবত একটি ছোট দল ঐশী সাফল্য এবং অনুমতিতে একটি বৃহৎ এবং শক্তিশালী দলকে পরাজিত করতে পারে। ইসলামী বিপ্লবের নেতা জোর দিয়ে বলেন, আপনারা ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে, প্রকৃতপক্ষে আমেরিকাকে পরাজিত করেছেন এবং আল্লাহ রহমতে আপনারা তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে দেননি। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতের। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা উপত্যকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছে। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ বলেছে, এ ধরনের বক্তব্য ও ব্যবহৃত শব্দগুলো বর্ণবাদী এবং ফ্যাসিবাদী মতাদর্শের স্পষ্ট প্রকাশ। এই মানসিকতা সমস্ত মানবিক মূল্যবোধকে এবং জাতিগুলোকে তাদের নিজ নিজ মাতৃভূমিতে বসবাসের অধিকারকেও হুমকির মুখে ঠেলে দেবে। এদিকে ফিলিস্তিনের হামাস নেতা মোহাম্মদ মারধাবি এক বিবৃতি দিয়ে জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জাতি ডোনাল্ড ট্রাম্পের হঠকারিতা এবার আর দখলদার ইহুদিবাদীদের পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করবে না। তারা এই নতুন ষড়যন্ত্রকে পরাজিত করবেই, যেমনিভাবে পূর্ববর্তী পরিকল্পনাগুলোকে ব্যর্থ করে দিয়েছিল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আজ আরও 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। 15 মাসের গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির 5ম ধাপে তাদের মুক্তি দেওয়া হল। মুক্তি পাওয়া বন্দীরা হলেন ইলাই সরাবি, অর লেভি এবং ওয়াহাদ বেন এমি। আজ গাজার মধ্যাঞ্চল শহর দের আল বালা থেকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়া হয়। রেডক্রসের কাছে তাদের হস্তান্তরের জন্য হামাস দের আল বালায় একটি মঞ্চ স্থাপন করে। মঞ্চে এবং এর আশপাশে মুখোশ পরা হামাসের বহু সশস্ত্র যোদ্ধা উপস্থিত ছিলেন। এ 3 বন্দির বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে বন্দী থাকা 183 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। ইসরায়েল আজ যাদেরকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে 18 জন আজীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। অপর 111 জনকে গাজা যুদ্ধে যুদ্ধ চলার সময় ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে হামাস জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এবং এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। আজ জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে একটি প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচার, আওয়ামী লীগ, চোরতন্ত্র এবং গুমের জন্য বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছেন। ওদের কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হল জঙ্গি লিডার। তারা বিশ্বকে বুঝাতে চাচ্ছে, তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতে বলছ সেটা আসলে গণ অভ্যুত্থান না। প্রেস সচিব বলেন, বাংলাদেশের ইতিহাস বদলের চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ সরকারের 15 বছরে 1974 সালে দুর্ভিক্ষ নিয়ে গবেষণা লেখা প্রকাশিত হয়নি। এদিকে বাংলাদেশের গাজীপুরে গতকাল রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আজ থেকে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার থেকে গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে। গতকাল শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। এদিকে শুক্রবার রাতে ঘটনার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। দিল্লি বিধানসভার 70 আসনের মধ্যে 48 আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এর মধ্য দিয়ে দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদে বসল নরেন্দ্র মোদীর দল। দিল্লিতে সরকার গঠনের জন্য যে কোনো রাজনৈতিক দলের বা জোটের 36 আসনের প্রয়োজন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন আম আদমি পার্টি পেয়েছে 22 আসন, কংগ্রেস কোনো আসন পায়নি। আপ নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেও হেরে গেছেন। নির্বাচনে আপের পরাজয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেছেন, দিল্লির ভোটের ফল প্রকাশিত, জনতার এরাই আমরা মাথা পেতে নিচ্ছে, বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লি নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে অভিহিত করেছেন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে। রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +989937942441 নাম্বারটি আবারও বলছি, +989937942441। আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আবার ফিরছি বিশ্ব সংবাদে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-র বিরুদ্ধে মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলকে তার অপরাধযজ্ঞের ব্যাপারে জবাবদিহি করার হাত থেকে বাঁচাতে এটি হচ্ছে ক্ষমতা জঘন্য অপব্যবহার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকে নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে ওয়াশিংটনের নিন্দা জানিয়ে বলেন, ওয়াশিংটন বহুকাল ধরে নিজের অভ্যন্তরীণ স্বার্থকে আন্তর্জাতিক সমাজের উপর চাপিয়ে দিতে নিষেধাজ্ঞা ও জবরদস্তিমূলক পদক্ষেপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইসমাইল বাকাই আর বলেন, ICC-র বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত অবৈধ শাস্তিমূলক ব্যবস্থার উদ্বেগজনক বিস্তারের প্রতিফলন ঘটিয়েছে। দেশটি এখন ICC-র মতো আন্তঃসরকারি প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে, যেসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারকে সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার স্থানীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জর্দান, ইরাক ও মিশরে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। গাজাবাসী ফিলিস্তিনিদের জোর করে এই উপত্যকা থেকে বের করে দেওয়ার ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী আম্মান সহ জর্দানের বিভিন্ন শহরে শুক্রবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে দেশটির বহু রাজনীতিবিদ অংশগ্রহণ করেন। এসব রাজনীতিবিদ জর্দানের পার্লামেন্টে এমন একটি বিল আনতে যাচ্ছেন যাতে গাজাবাসীকে জর্দানে পুনর্বাসিত করার প্রচেষ্টাকে বেআইনি ঘোষণা করা হয়েছে। এদিকে ট্রাম্পের বর্ণবাদী পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী বাগদাদ সহ ইরাকের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এরকম বিক্ষোভ হয়েছে মিশরেও। এর আগে বিশ্বের বহু দেশ গাজাবাসীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর বিরোধিতা করে বক্তব্য দেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পর্যন্ত ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরও $740 কোটি বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর গতকাল এই খবর বের হল। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যানের নেতৃত্বে একদল প্রতিনিধি দল আজ শনিবার সকালে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছে আমি বাবুল আখতার। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যানের নেতৃত্বে সংগঠনটির কয়েকজন সদস্য আজ শনিবার সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ ওজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারবিশের নেতৃত্বে সংগঠনটির নেতারা ইসলামী বিপ্লবের নেতার সঙ্গে সাক্ষাতে গাজায় প্রতিরোধ কামীদের মহান বিজয়ের জন্য ইসলামী বিপ্লবের নেতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমরা গাজায় প্রতিরোধ কামীদের বিজয়ের দিনগুলোর সঙ্গে ইসলামী বিপ্লবের বিজয়ের বার্ষিকীর মিলনকে একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করছি এবং আমরা আশা করছি যে এই মিলন জেরুজালেম এবং আল আকসা মসজিদের মুক্তির পথ প্রশস্ত করবে। ইসলামী বিপ্লবের নেতার কার্যালয়ের তথ্য ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে ফার্স্ট টুডে জানিয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান জনাব খলিল লাহিয়াও গাজা প্রতিরোধের বিজয়ের জন্য ইসলামী বিপ্লবের নেতাকে অভিনন্দন জানিয়েছেন এবং এই বৈঠকের শুরুতে বলেছেন, আমরা আজ মহামান্যের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি যখন আমরা সকলে গর্বিত এবং এই মহান বিজয় আমাদের এবং ইসলামী প্রজাতন্ত্রের জন্য একটি যৌথ বিজয় বয়ে এনেছে। বৈঠকে আয়াতুল্লাহ খামেনি গাজার শহীদদের এবং শহীদ কমান্ডারদের, বিশেষ করে শহীদ ইসমাইল হানিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হামাস নেতাদের উদ্দেশ্যে বলেন, সর্বশক্তিমান মহান আল্লাহ আপনাদের এবং গাজার জনগণকে সম্মান ও বিজয় দান করেছেন এবং গাজাকে ইঙ্গিত করে তিনি পবিত্র কোরআনের সেই মহান আয়াতের উদাহরণ তুলে ধরেন, যেখানে বলা হয়েছে যে সম্ভবত একটি ছোট দল ঐশী সাফল্য এবং অনুমতিতে একটি বৃহৎ ও শক্তিশালী দলকে পরাজিত করতে পারে। ইসলামী বিপ্লবের নেতা জোর দিয়ে বলেন, আপনারা ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে প্রকৃতপক্ষে আমেরিকাকে পরাজিত করেছেন এবং আল্লাহ রহমতে আপনারা তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে দেননি। প্রায় দেড় বছরের প্রতিরোধের সময় গাজার জনগণ যে দুর্ভোগ সহ্য করেছে তার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা আরো বলেন, এই সমস্ত দুর্ভোগ এবং যন্ত্রণার ফসল ছিল শেষ পর্যন্ত মিথ্যার উপর সত্যের বিজয় এবং গাজার জনগণ তাদের সকলের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে যাদের হৃদয় সবসময় প্রতিরোধের প্রতি নিবেদিত। বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা হামাসের আলোচক দলকে ধন্যবাদ জানিয়ে চুক্তির সাফল্যকে মহান বলে অভিহিত করে বলেন, আজ সমগ্র মুসলিম বিশ্ব এবং প্রতিরোধের সকল সমর্থকদের কর্তব্য হল গাজার জনগণের দুর্ভোগ যন্ত্রণা কমাতে সাহায্য করা। শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের প্রধান এবং অপ্রচলিত অস্ত্র হিসাবে ইমানকে অভিহিত করে সর্বোচ্চ নেতা বলেন, এই ইমানের কারণেই ইসলামী প্রজাতন্ত্র এবং প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের বিরুদ্ধে নিজেদের কখনোই দুর্বল ভাবে না। ইসলামী প্রজাতন্ত্র এবং ইরানের জনগণের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন হুমকির কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, এ ধরনের হুমকি আমাদের জাতি এবং কর্মকর্তাদের মানসিকতার উপর, সে সঙ্গে দেশের কর্মী ও তরুণদের উপর কোনো প্রভাব ফেলবে না। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনি সমস্যা আমাদের জন্য একটি প্রধান সমস্যা এবং ফিলিস্তিনিদের জন্য বিজয়ও আমাদের জন্য একটি সুনির্দিষ্ট বিজয়। চূড়ান্ত বিজয় ফিলিস্তিনি জনগণের হবে বলে জোর দিয়ে আয়াতুল্লাহ ওজমা খামেনি উল্লেখ করেন যে ঘটনা এবং বিভিন্ন উত্থান পতনে সন্দেহের জন্ম দেওয়া উচিত নয়, বরং আমাদের বিশ্বাস ও আশার শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে এবং ঐশী সাহায্যের আশা করতে হবে। হামাস নেতাদের উদ্দেশ্যে তার সমাপনী ভাষণে ইসলামী বিপ্লবের নেতা বলেন, আল্লাহর সহায় এমন দিন আসবে যখন আপনারা সকলে গর্বের সঙ্গে ইসলামী বিশ্বের জন্য জেরুজালেমের সমস্যার সমাধান করবেন এবং সেদিনটি অবশ্যই ঘটবে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালোচনা করে বলেছেন, পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে। কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার সঙ্গে অন্তর্ভুক্ত করা নিয়ে যা বলেছেন তা তিনি বাস্তবিকই চান, আর তার এই চাওয়ার সঙ্গে আসলে কানাডার প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত। ফিলিস্তিনিরা আমেরিকা এবং ইসরায়েলকে কোনো লক্ষ্যে অর্জন করতে দেয়নি, হামাস নেতাদের সঙ্গে বৈঠকে বলেন ইরানের সর্বোচ্চ নেতা। আরও 3 ইসরায়েলি বন্দীকে ছেড়ে দিল হামাস, বিনিময়ে মুক্তি পেলেন 183 ফিলিস্তিনি। ডক্টর ইউনুসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম, মন্তব্য প্রেস সচিব শফিকুল আলমের। সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু, এবং দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি নিজ আসনেও হেরে গেলেন কেজরিওয়াল। মোদী বললেন, উন্নয়ন এবং সুশাসনের জয়। শ্রোতা বন্ধুরা, বিশেষ সংবাদ শুনলেন, এবারে যাওয়া যাক আমাদের পরবর্তী আসরে।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি আশরাফুর রহমান।
গত আসরে আমরা ইন্টারনেটে শিশু কিশোরদের পর্ণ আসক্তি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা অনলাইন জোয়ার প্রতি তরুণ প্রজন্মের আসক্তি নিয়ে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
সারা বিশ্বেই আশঙ্কাজনক হারে বাড়ছে অনলাইন জুয়া খেলা। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে তরুণ প্রজন্মের অনেকেই। ওই জুয়ার স্টেক ধরার টাকা জোগাড় করতে গিয়ে কেউ আবার বাবার পকেট কাটছে, কেউ মায়ের গহনা ধরে টান দিচ্ছে, কেউ আবার চুরি ডাকাতি ছিনতাইয়ের পথ ধরছে। বাংলাদেশের মতো দেশগুলোতে অনলাইন জুয়ার অ্যাপসে টাকা ভরার জন্য শহর থেকে মফস্বলে রীতিমতো এজেন্ট নিয়োগ করা হচ্ছে। খেলার প্রতিযোগিতার মতো তরুণ কিশোররা এসব অনলাইন জুয়ায় ভয়াবহ মাত্রায় জড়িয়ে পড়ছে। যদিও অনলাইনে জুয়া খেলে জিততে পারে খুব নগণ্য সংখ্যকই হারে বেশিরভাগ মানুষ, অনলাইন জুয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও খুনের ঘটনাও ঘটছে। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না অনলাইন জুয়া। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। 5-10 হাজার টাকা বিনিয়োগ দিয়ে শুরু করে লোভে পড়ে এক পর্যায়ে হারাচ্ছে লাখ লাখ টাকা। জুয়ার এসব সাইটের অধিকাংশই পরিচালনা করা হচ্ছে বিদেশ থেকে, আর দেশে এসব সাইট পরিচালনা করছে স্থানীয় এজেন্টরা। স্মার্টফোনের এক ক্লিকেই অনেকে পৌঁছে যাচ্ছে জুয়ার রাজ্যে। রয়েছে নানান ধরনের প্রলোভন।
ফেসবুকে জোয়ার বিজ্ঞাপনে সেলিব্রিটিদের মডেল হতে দেখা যাচ্ছে। সবার মধ্যে ছড়িয়ে দিতে ফেসবুক ব্যবহারকারীদের টার্গেট করে জোয়ার সাইটের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে স্থানীয় ভাষাতেও। অনলাইন এসব অ্যাপ ইনস্টলের জন্য দেওয়া হচ্ছে বিভিন্ন অফার। এছাড়া ফেসবুকে পেজ আইডি ও চ্যানেলে লাইক বা সাবস্ক্রাইব করা না থাকলেও এসব কন্টেন্ট সামনে চলে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ও আগ্রহের ধরন বুঝে সাইটগুলো একই ধরনের পোস্ট ব্যবহারকারীদের সামনে আনছে। এ সুযোগ কাজে লাগিয়ে অসাধু চক্র জুয়াই উদ্বুদ্ধ করছে তরুণদের, যেখানে অনলাইনে কেনাকাটা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও একটি বড় প্রতারক চক্র গড়ে উঠেছে। লোভনীয় ও চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অসংখ্য মানুষ লাখ লাখ টাকা হারিয়ে হাউতাশের খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেসব মিথ্যা প্রচারণার গণ্ডি পেরিয়ে তারা এখন সরাসরি অনলাইন জোয়ার জাল বিস্তার করে চলেছে।
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের কারণে যারা জীবনে কখনো জুয়া খেলার কথা ভাবত না, এমন হাজারো মানুষ এখন ঘরে বসে নিজের হাতের মুঠোয় লাখ লাখ টাকা বাজি ও জুয়ার প্রলোভনে গা ভাসিয়ে দিচ্ছে। হাজারে দু একজনের বাজি ও খেলায় বাজিমাতের কাহিনী প্রচার করে লাখো মানুষকে সর্বশান্ত করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার অবাধ তৎপরতা অনেকটা প্রকাশেই চলছে। রাতারাতি লাখপতি হয়ে যাওয়ার অপ্রতিরোধ্য আকর্ষণে ওদের অনেকে লেখাপড়া ছেড়ে এসব জুয়ায় জড়িয়ে পড়ছে। জুয়া ও যে কোনো আসক্তি মানেই অর্থের প্রয়োজনে অপরাধে জড়িয়ে পড়া এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জুয়ার নেশা যখন জুয়াটিদের ব্যক্তিগত, পারিবারিক এবং দৈনন্দিন জীবনে নিরানন্দের কারণ হয়ে ওঠে, তখন তা গুরুতর সমস্যায় পরিণত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, জুয়া খেলতে খেলতে অনেক মানুষই নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই আচরণের জন্যই তাদের গোটা জীবনটা সমস্যায় ভরে যায়। জীবনের সব গুরুত্বপূর্ণ কাজকর্ম ছেড়ে দিয়ে তারা শুধু জুয়া খেলার সুযোগ খোঁজে এবং জুয়ার মধ্যে নিজেদের জীবনকে ডুবিয়ে রাখে। অনেকে টাকা পয়সা খুইয়ে এবং নানা বিপত্তি সত্ত্বেও জুয়া খেলা ছাড়তে পারে না। বহুবার জুয়ার নেশা থেকে দূরে থাকার চেষ্টা করেও অনেকে শেষ পর্যন্ত জুয়া খেলা থেকে নিজেকে দূরে রাখতে পারে না। এটা অনেকটা মাদকের আসক্তির মতো। গবেষণায় দেখা গেছে, অন্যান্য আসক্তির সমস্যার মতোই জুয়ার প্রতি নেশার পেছনে রয়েছে জিনগত, পারিপার্শ্বিক পরিবেশ এবং জৈবিক বা বায়োলজিক্যাল কারণ। এর সঙ্গে যুক্ত হয় মস্তিষ্কের একটি বিশেষ কার্যবলী বা রিওয়ার্ড পাথওয়ে। এর ফলে আমরা যে কাজই করি না কেন, তা করতে আমাদের খুবই ভালো লাগে এবং এর মধ্যে দিয়ে নিউরো ট্রান্সমিটার হিসেবে যে ডোপামিন নিঃসরণ হয়, তা আমাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টির জন্ম দেয়। যে কোনো আসক্তির ক্ষেত্রে, তা সে মাদকাসক্তি বা জুয়ার প্রতি আসক্তি যাই হোক না কেন, তা আমাদের আবেগের তাড়নাকে অবদমিত করে, তাকে দুর্বল করে দেয়।
মানুষ যখন জুয়ার তাড়না থেকে নিজেকে কিছুতেই দূরে রাখতে পারে না, তখন সেটিকে মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হয়। এই পর্যায়ে মানুষ জুয়ার জন্য যদি তার সর্বস্ব হারিয়ে ফেলে, তাতেও সে কিছুতেই জুয়ার নেশা ত্যাগ করতে পারে না। আর এই নেশা যখন চরমে পৌঁছায়, তখন তা মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জুয়ার নেশার মতো মানসিক রোগ এক নাগাড়ে অনেক দিন স্থায়ী হয় এবং বারবার ফিরে আসে। জুয়ার আসক্তির বা জুয়ার নেশা যখন মানসিক অসুখে পরিণত হয়, তখন তার কয়েকটি লক্ষণ দেখা দেয়। সেগুলো হলো, জুয়া খেলা নিয়ে এদের মনে সব সময়ে এক প্রকার বদ্ধমূল ধারণা থাকে, যেমন পূর্ববর্তী জুয়া খেলার অভিজ্ঞতা ভুলে এরা পরবর্তী খেলার পরিকল্পনা করে, টাকার ব্যবস্থা করে। জুয়ার এই জাতীয় মানুষের ব্যক্তিগত সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্র এবং কাজের জগতে ক্ষতি ডেকে আনে। এরা জুয়া খেলে মূলত জীবনের ছোট বড় সমস্যার মুখোমুখি হওয়া থেকে পালানোর জন্য অথবা মানসিক উদ্বেগ, অপরাধবোধ, অসহায়তা, অবসাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তারা জুয়া খেলার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের প্রচেষ্টা সফল হয় না।
তারা তাদের জুয়ার প্রতি আসক্তি অন্যান্যদের কাছ থেকে গোপন রাখতে চেষ্টা করে। তারা জুয়া খেলার নেশায় নিজেদের এতটাই জড়িয়ে ফেলে যে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে অবহেলা করে। তারা জুয়া খেলার জন্য অসৎ পথে টাকা রোজগার করা শুরু করে। এরা জুয়া খেলার জন্য অন্যের কাছ থেকে টাকা ধার করে এবং ক্রমশই তারা ঋণের জালে জড়িয়ে পড়ে। জুয়ার নেশার মতো এই ধরনের আসক্তিমূলক আচরণ করাই এ অবস্থায় অগ্রাধিকার পায়। পারিবারিক ইতিহাস, ক্রমবর্ধমান মানসিক চাপ, মাদকের প্রতি আসক্তি এবং বয়স, সবকিছুর ক্ষেত্রেই জুয়া খেলার প্রভাব পড়তে পারে। অন্যান্য আসক্তিগত সমস্যার মতো জুয়ার আসক্তিও পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে এ জাতীয় জুয়ার সাইটগুলো নির্ণয় করার জন্য ওপেন সোর্স ইন্টেলিজেন্স খুব প্রয়োজন। এছাড়া বেশি করে সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এ থেকে মুক্তি পাওয়া যাবে। অভিভাবকদেরকেও এ বিষয়ে সজাগ ও সক্রিয় হতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরো আলোচনার আশা রেখে বিদায় চাচ্ছি। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিকের আগামী পর্বে আমাদের সঙ্গতিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
আলোকোজ্জ্বল দশ প্রভাত।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোকোজ্জ্বল দশ প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব সেই প্রথম থেকেই হতাশা ও জড়তার শিকার মুসলিম উম্মার মধ্যে জাগিয়েছিল প্রাণের স্পন্দন, এবং এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। দেশে দেশে ইসলামী আন্দোলনগুলো ইরানের ইসলামী বিপ্লবের প্রভাবে চাঙ্গা হয়ে ওঠে, এবং বিপ্লবী নেতাকর্মীরা এই মহাবিপ্লবকে তাদের জন্য অনুপ্রেরণা ও এমনকি অনুকরণীয় আদর্শ বলেও স্বীকার করেছেন। বাংলাদেশের প্রখ্যাত সুন্নি আলেম ও শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর ইরানের ইসলামী বিপ্লবের নানা দিকের ভূয়সী প্রশংসা করেছিলেন। ইরানি যুব সমাজের মধ্যে জিহাদের প্রতি প্রবল আকর্ষণ, নারী সমাজের ইসলামী শালীন পোশাক ও ইমাম খোমেনির চালচলন আর ব্যক্তিত্বে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল। ভারত উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদি বলেছিলেন, ইরানের ইসলামী বিপ্লব আমার হৃদয়ের স্পন্দন। তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ ও ইসলাম ধর্ম প্রচারক মরহুম আহমদ দিদাত তার ইরান সফরের স্মৃতিচারণে বলেছিলেন,
ইমাম এলেন, তার থেকে 10 মিটারের মতো দূরে ছিলাম আমি। আমি ইমামকে দেখলাম, তিনি আমাদেরকে প্রায় আধা ঘন্টার একটি লেকচার দিলেন, আর কোরআনের বাইরে এতে কিছু ছিল না। এই মানুষটা যেন কম্পিউটারাইজড এক কোরআন। আর তিনি যখন পাশের একটা রুম থেকে হেঁটে এসে ভেতরে ঢুকলেন, সবার উপর তার যে প্রভাব, তার যে কারিশমা, বিস্ময়কর। তার দিকে তাকানোর সাথে সাথে কোনো ভাবনা ছাড়াই চোখের কোল বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আপনি তার দিকে তাকান, আপনার চোখ অশ্রু সজল হয়ে যাবে। এর চেয়ে বেশি সুদর্শন বৃদ্ধ মানুষ আমি জীবনে কখনো দেখিনি। কোনো ছবি, ভিডিও বা টিভি তাকে উপযুক্তভাবে তুলে ধরতে পারবে না। আমার সারা জীবনে দেখা সবচেয়ে হ্যান্ডসাম মানুষ হলেন তিনি।
ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর কেউ কেউ ভেবেছিলেন এই বিপ্লব হয়তো মানবীয় শিল্প সাহিত্য সংস্কৃতি এবং কল্যাণমূলক মুক্ত চিন্তা চর্চাকে নিষিদ্ধ করবে, কিন্তু তাদের এই ধারণা পুরোপুরি ভুল বলে প্রমাণ করেছে ইসলামী ইরান। ইসলামী ইরান অপসংস্কৃতির পথে বাধা হয়ে দাঁড়ালেও নাটক, সাহিত্য, সিনেমা বা চলচ্চিত্রকে নিষিদ্ধ করেনি, বরং হয়ে উঠেছে বিশ্বের সেরা সৃজনশীল ও আর্ট ফিল্ম, নাটক ও সাহিত্য রচনার কেন্দ্র। ইরানি চলচ্চিত্র সেক্স, ক্রাইম ও ভায়োলেন্স নির্ভর না হয়ে উঠেছে মানবীয় ও ধর্মীয় মূল্যবোধগুলোকে তুলে ধরার উৎকৃষ্ট মাধ্যমে। পবিত্র কোরআনের কাহিনী ও ইসলামের সংগ্রামী ইতিহাস ঐতিহ্য তুলে ধরা বেশ কয়েকটি ইরানি চলচ্চিত্র বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। এসবের মধ্যে ইউসুফ নবী আলাইহিসাল্লাম, পবিত্র নারী মরিয়াম, মর্দানে আঞ্জেলুস তথা আসাবে কাহাফ, মুখতার নামে ইমাম আলী আলাইহিসাল্লাম, সাফির বা ইমাম হুসেইন আলাইহিসাল্লামের দূত এবং মোহাম্মদ আল্লাহর রাসূলুল্লাহ শীর্ষক ছায়াছবিগুলোর কথা উল্লেখ করা যায়। ইসলামী ইরানের বহু ছায়াছবি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। দুটি ইরানি ছায়াছবি সিনেমার নোবেল তুল্য পুরস্কার হিসেবে খ্যাত অস্কার পুরস্কারও পেয়েছে।
ইরানের ইসলামী বিপ্লব কবিতা সহ সৃজনশীল নানা সাহিত্যের বিকাশেও গৌরবময় ভূমিকা রাখছে। উচ্চতর মানবীয় মূল্যবোধ ও ইসলামের বিশ্বজনীন বাণী এবং সাম্রাজ্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ও বিপ্লবের অনুপ্রেরণা ইরানের ইসলামী বিপ্লবোত্তর কাব্য ও কবিতায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ইরানের অনেক প্রখ্যাত কবি আধুনিক স্টাইলের কবিতা লেখায় দক্ষ হওয়া সত্ত্বেও ঐতিহ্যবাহী ধারার গজল ও কবিতা লেখাও অব্যাহত রেখেছেন। ইসলামী বিপ্লবের পর ইরানের কার্টুনিস্ট ও চিত্রশিল্পীরাও নানা ধরনের জরুরি বিষয়ে সাড়া জাগানো কার্টুন ও চিত্রশিল্প উপহার দিয়ে যাচ্ছেন। ডেনমার্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর কার্টুন প্রকাশের জবাবে ইরান সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদ বিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও ইসলামী ইরান মুসলিম বিশ্বে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণা জোরদারের লক্ষ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছে।
ইরানের ইসলামী বিপ্লব দেশটিতে বাক স্বাধীনতার প্রতিও বাধা হয়ে দাঁড়ায়নি কখনো। গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানিয়ে এসেছেন ইসলামী ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধান তথা প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে প্রেসিডেন্টের নানা কাজের সমালোচনা করে বক্তব্য রাখেন। সরাসরি এভাবে প্রতিবাদ জানানোর ও সমালোচনা করার সুযোগ পশ্চিমা বিশ্বের কথিত অনেক উন্নত দেশেও দেখা যায় না। ইরানের সংবাদপত্র ও সংবাদ মাধ্যমেও সরকারের কঠোর সমালোচনামূলক বক্তব্য ও মন্তব্য দেখা যায়। এমনকি নাটক ও টেলিভিশন সিরিয়ালেও এ ধরনের সমালোচনা দেখা যায়।
ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির বই শিল্পও অনেক উন্নত হয়েছে এবং ইরানিদের মধ্যে বই পড়ার প্রবণতাও বিশ্বের অন্য অনেক দেশের চেয়ে বেশি। বিশ্বের বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ নতুন বইগুলো প্রকাশ হওয়ার পরপরই বা খুব শীঘ্রই ইরানের রাষ্ট্রভাষা ফার্সিতে অনুদিত হয়। মোট কথা, ইরানের ইসলামী বিপ্লব দেশটিতে কোনো ধরনের ধর্মান্ধতা, গোড়ামি ও কুপমণ্ডকাতার ধারা সৃষ্টি করেনি, বরং ইসলামী মূল্যবোধের ক্ষেত্রে কোনো আপোষ না করেও সৃষ্টি করেছে মানবীয় সৃজনশীলতা ও ইসলামী উদারতার অফুরন্ত প্রাণপ্রবাহ। ফলে বিশ্বের শিক্ষিত সমাজ ও অনেক অমুসলিম বুদ্ধিজীবীর কাছেও এ বিপ্লব ইসলামের সৌন্দর্য প্রকাশ ও প্রচারের মাধ্যম হয়ে দেখা দিয়েছে। তো শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরও কথা বলবো আগামী অন্তত দুটি আসরে।
আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাক সরকারের প্রতি পশ্চিমা দেশগুলোর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র সরবরাহ সম্পর্কে কথা বলেছি। আজকের আসরে আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে আগ্রাসী ইরাকি বাহিনীর প্রতি জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম এবং ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসির সমর্থন নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে যুদ্ধাস্ত্রের দিক দিয়ে ইরাক ইরানের চেয়ে অনেক গুণ এগিয়ে থাকার সত্ত্বেও 8 বছরের যুদ্ধে তেহরানের কাছে বাগদাদের শোচনীয় পরাজয়ের কারণ সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে শুধু যে তৎকালীন পরাশক্তিগুলো এবং ইউরোপীয় দেশগুলোই ইরাকের পাশে দাঁড়িয়েছিল তাই নয়, সেই সঙ্গে ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি এবং জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিও সাদ্দাম সরকারকে সমর্থন দিয়েছিল। যে জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়েছিল যুদ্ধ ঠেকাতে এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে, সেই ন্যাম ইরাক ইরান যুদ্ধে নিজের দায়িত্ব সঠিক সময়ে যথাযথভাবে পালন করতে পারেনি। যুদ্ধবিরোধী সংস্থা হিসেবে ন্যামের উচিত ছিল ইরানের উপর ইরাকের আগ্রাসনের নিন্দা জানানো, কিন্তু সংস্থাটি তা জানায়নি। যুদ্ধের পুরোটা সময়ে নিয়মিত বিরতিতে উদ্বেগ প্রকাশ এবং দুই দেশের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর মধ্যেই দায়িত্ব সীমিত রেখেছিল জোট নিরপেক্ষ আন্দোলন।
এই আহ্বান এমন সময় জানানো হতো যখন যুদ্ধের সমাপ্তি ইরাকের পক্ষে এবং ইরানের বিপক্ষে যায়। যখন আগ্রাসী ইরাকি বাহিনী ইরানের ভূমিতে অবস্থান করছে, তখন যুদ্ধ বন্ধ করার আহ্বান মূলত আগ্রাসী বাহিনীর কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার সামিল। ইরানের আবাসিক এলাকাগুলোতে ইরাকি বাহিনীর বোমাবর্ষণ, ইরানের বাণিজ্যিক জাহাজগুলোতে সাদ্দাম বাহিনীর হামলা, ইরানের যাত্রীবাহী বিমানে হামলা চালিয়ে শত শত নিরপরাধ মানুষকে হত্যা করা ইত্যাদি বিষয়ে জোট নিরপেক্ষ আন্দোলন নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। ফলে দেখা যাচ্ছে, ইরাক ইরান যুদ্ধের সময় জোট নিরপেক্ষ আন্দোলন তার চিরচেনার রূপ হারিয়ে ফেলেছে এবং একটি দেশের উপর আরেকটি দেশের আগ্রাসন প্রতিহত করার ক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এদিকে যুদ্ধের শুরুতে ইরাকি বাহিনী যখন ইরানের একটি বড় অংশ নিজেদের দখলে নিয়ে নিয়েছে, তখন ওআইসি উভয় দেশকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানায়। অথচ এই ওআইসি শুরুতে ইরাকি বাহিনীকে আগ্রাসন চালানো থেকে বিরত থাকতে বলেনি বা আগ্রাসনের নিন্দা জানায়নি। যুদ্ধ শুরুর ২০ মাস পর ইরানি যোদ্ধারা খোরামশার পুনরুদ্ধার করার পর ওআইসি একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। প্রস্তাবে আগ্রাসী দেশকে চিহ্নিত করার কথা বলা হলেও আগে উভয় দেশের সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমান্তে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু এই প্রস্তাব বাস্তবায়নের কোনো গ্যারান্টি ছিল না। এ কারণে ইরানের জোর দাবি ছিল আগে আগ্রাসী বাহিনীকে চিহ্নিত করতে এবং তার কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ গ্রহণ করার পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে।
এরপর থেকে ওআইসি নিজের নিরপেক্ষ অবস্থান থেকে সরে গিয়ে ইরাকের পক্ষ অবলম্বন করতে শুরু করে। সার্বিকভাবে যুদ্ধে ইরাকের প্রতি বিশ্বের বড় শক্তিগুলোর সমর্থন দেখে ওআইসি প্রভাবিত হয় এবং যুদ্ধ বন্ধ করার ব্যাপারে নিরপেক্ষ অবস্থানে থেকে কথা বলতে ব্যর্থ হয়। অবশেষে ইরাকের স্বৈরাচারী সাদ্দাম সরকার ইরান ও ইরাকের উপর ৮ বছরের যুদ্ধ ও ধ্বংসলীলা চাপিয়ে দিয়ে ইরানের দখলীকৃত সকল ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়। সেই সঙ্গে ১৯৯৫ সালের আলজিয়ার্স চুক্তিও আনুষ্ঠানিকভাবে মেনে নেয় সাদ্দাম সরকার। অথচ ১৯৮০ সালে সাদ্দাম টেলিভিশন ভাষণে আলজিয়ার্স চুক্তি ছিঁড়ে ফেলে ইরানের উপর একতরফা আক্রমণের নির্দেশ দিয়েছিল। মূলত ব্যক্তি সাদ্দামের ওই অধ্যত্ত ইরান ইরাক যুদ্ধ শুরুর কারণ হয়ে দাঁড়িয়েছিল।
যাই হোক, ইরাকের প্রতি বিশ্বের বেশিরভাগ দেশের রাজনৈতিক সমর্থন ও বড় শক্তিগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ওই যুদ্ধে ইরানের বিজয় থেকে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, আর তা হল এই যুদ্ধে বিজয়ে আত্মিক ও সাংস্কৃতিক উপাদান অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামী বিপ্লবের প্রধান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বহুবার এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেছিল। তিনি যুদ্ধাস্ত্র ও সেনা সংখ্যার দিক দিয়ে ইরাক ও ইরানের মধ্যকার বিশাল তারতম্যের বিষয়টি তুলে ধরে বলেন, যখন প্রাচ্য ও পাশ্চাত্যের সবগুলো শক্তি আগ্রাসী ইরাকি বাহিনীর পেছনে দাঁড়িয়েছে, তখন আত্মিক দিক দিয়ে উন্নত চরিত্রের অধিকারী ইরানি যোদ্ধাদের একনিষ্ঠ চিত্তে দেশ রক্ষা করার প্রচেষ্টা না থাকলে আমাদের দেশকে কেউ রক্ষা করতে পারত না।
প্রকৃত অর্থেই ইরানি যোদ্ধাদের ধর্মীয় বিশ্বাসের দৃঢ়তা তাদেরকে আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয় দান করেছে। ইরানি যোদ্ধাদের অন্তরে ধর্মীয় বিশ্বাসের শিকড় ছিল অত্যন্ত গভীর। ফলে যুদ্ধের ময়দান থেকে শুরু করে ফ্রন্ট লাইনের শিবিরগুলোতে ইরানি যোদ্ধাদের আচরণে সেই ধর্মীয় বিশ্বাসের ছাপ লক্ষ্য করা যেত। তারা ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষার কাজে আত্মনিয়োগ করেন। এ কারণে তারা যুদ্ধে আহত হওয়া সহ যেকোনো পরিস্থিতিতে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন। সেই সঙ্গে যেকোনো মুহূর্তে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করতেও তারা প্রস্তুত ছিলেন। আত্মিক গুণে গুণান্বিত এসব যোদ্ধা আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা এক কথায় অতুলনীয়।
ইরাকি যোদ্ধারা মহান আল্লাহ এবং তার অসীম ক্ষমতাকে মনে প্রাণে বিশ্বাস করতেন। তারা একথা জানতেন যে তাদের দেশ আগ্রাসন ও জুলুমের শিকার হয়েছে, এ কারণে তারা আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য যুদ্ধ করাকে নৈতিকতার মানদণ্ডেও শ্রেষ্ঠ ভাবতেন। তারা সুস্পষ্টভাবে জানতেন ইরাকি বাহিনী ইরানের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, কাজেই এ যুদ্ধে ইরাক বাতিল ও তাগুতি শক্তিতে পরিণত হয়েছে। ইরানি যোদ্ধারা জানতেন এরকম অবস্থায় সত্যের পক্ষের শক্তিকে বিজয়ী হতে আল্লাহ তাআলা সাহায্য করেন। তারা আরও জানতেন আত্মরক্ষা করতে গিয়ে পরাজিত হলে চলবে না, ইসলামের শত্রুদের হত্যা করা কিংবা শহীদ হওয়া উভয় ক্ষেত্রে মুসলিম যোদ্ধাকে বিজয়ী বলে ধরে নেওয়া হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতিও ইরানি যোদ্ধাদের ছিল অগাধ বিশ্বাস ও ভালোবাসা। জিহাদের ময়দানে তাদের পদাঙ্ক অনুসরণের চেষ্টা সার্বক্ষণিকভাবে করে গেছেন ইরানি যোদ্ধারা।
যাই হোক শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল। Mm-hmm.